আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা গাজওয়াতে তবুকে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ যুদ্ধ ছিল এই গাজওয়াতে তবুক, তবুকের যুদ্ধ, তবুকের অভিযান। যুদ্ধ আসলে হয়নি, কিন্তু যুদ্ধের জন্য তিনি অভিযানে সেখানে গিয়েছেন, এবং এটা ঘটেছিল হিজরি নবম সনের রজব মাসে। এই অভিযানের পরে তিনি আর কোনো যুদ্ধ অভিযানে যাওয়ার ওনার সুযোগ হয়নি। তার কিছুদিনের মধ্যে বছরখানিকের ভিতরে অবশ্য তিনি দুনিয়া থেকে আল্লাহ তাআলা ওনাকে উঠিয়ে নিয়েছেন। এই যুদ্ধটা ছিল একটা ব্যাপক বড় অভিযান, এটা ছোটোখাটো যুদ্ধ নয়, কারণ এটা ছিল রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ। হেরাক্লিয়াস, যাদের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, বর্তমানে ইস্তাম্বুল, বিশাল শক্তি, তৎকালীন দুটো সুপার পাওয়ারের একটা ছিল রোমান সাম্রাজ্য, একটা ছিল পারস্য সাম্রাজ্য। তো এখন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন? কারণ হচ্ছে ওনার কাছে কিছু খবর এসেছে, রোমান সম্রাটের সাম্রাজ্য কিন্তু আরব দেশের কোনো একটু একটু এলাকায় পৌঁছে গিয়েছিল। শাম, সিরিয়ার কিছু কিছু এলাকায় তাদের প্রভাব প্রতিপত্তি, এবং ওই এলাকার আরব কবিলাগুলো তার আধিপত্য, খ্রিস্ট আধিপত্য মেনে নিয়েছিলেন। এবং আমরা একটু আগে গত সপ্তাহে শুনেছি যে গাসসান কবিলা এই জাতীয় তারা কিছু কিছু কেউ কেউ খ্রিস্ট ধর্মে আকর্ষিত হয়েছে ইতিমধ্যে, না হলেও তারা ওই সম্রাটের, রোমান সম্রাটের বশ্যতা স্বীকার করে নিয়েছিল, যার ফলে রোমান সম্রাট তাদেরকে উৎসাহিত করল। কারণ তাদের আশঙ্কা হলো যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি যেভাবে বৃদ্ধি পেয়েছে, আস্তে আস্তে করে সেটা তাদের দিকে ছড়িয়ে যেতে পারে, এবং অন্যান্য আরব কবিলাগুলো যারা এখনও ইসলাম কবুল করেনি তারাও এ বিষয়ে একমত যে তাদেরকে এখন রুখতে হবে, এবং তারা একলা রুখতে পারবে না। রোমান সম্রাট যদি এগিয়ে আসে তার বিশাল বাহিনী নিয়ে তাহলেই সম্ভব। এইভাবে তাদের কোঅপারেশনের প্রস্তুতি শুরু হয়ে গেল। এই খবর যখন মদিনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রস্তুতি নেওয়া শুরু করে দিলেন, এবং তিনি এই যুদ্ধটাকে তিনি প্রকাশ্যভাবে ডিক্লেয়ার করলেন। যত যুদ্ধ জিহাদ তিনি করেছেন তার মধ্যে দুটোকে তিনি ডিক্লেয়ার করেছেন, বাকিগুলো সব তিনি গোপন রেখেছেন খবর। একটা ছিল খাইবারের যুদ্ধ, এটাকে তিনি প্রকাশ্য ঘোষণা দিয়ে গিয়েছেন, কারণ আল্লাহ তাআলা ওনাকে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা ওনাকে বিজয় দান করবেন, কাজেই এটাকে তারা ঠেকাতে পারবে না। সেই জন্য তিনি সেটাকে পরিষ্কার ঘোষণা দিয়ে যুদ্ধে নেমেছিলেন। আর দুই নম্বরটা হচ্ছে তবুকের যুদ্ধ, তবুকের অভিযানটাকে তিনি পরিষ্কারভাবে ডিক্লেয়ার করে দিয়েছেন। শুধু মদিনা নয়, মদিনার আশেপাশে যত কবিলায় যারা ইসলাম কবুল করেছে, তখন তো ব্যাপক সংখ্যক লোক ইসলাম কবুল করে ফেলেছে মদিনার বাইরেও, মক্কা, মদিনা, হেজাজ এবং আরবের অন্যান্য অঞ্চলে তারা অনেকেই ইসলাম কবুল করে ফেলেছিলেন, তাদের সবাইকে তিনি খবর দিয়েছেন। এবং খবর দেওয়ার পরে যেটা হলো, কিন্তু অনেকেই এই যুদ্ধে যাওয়ার ব্যাপারে সাংঘাতিক চিন্তায় পড়ে গেল, কারণ এতদিন ওনারা যুদ্ধ করেছেন মদিনা বা তার আশেপাশে, এখন যে যুদ্ধ অভিযানে যেতে হবে এটা হচ্ছে মদিনা থেকে প্রায় 800 মাইল দূরে তবুক, এত লম্বা সফর করতে হবে। আর দুই নম্বর হচ্ছে এটা পুরো পিক সামার ছিল, একদম গরমের মৌসুমে এই যুদ্ধ হয়েছে। আরব দেশে আপনারা জানেন, যারা গিয়েছেন মক্কা মদিনা হজ করতে, যখন মেইন সামার থাকে, পুরো গ্রীষ্মকাল থাকে, ওই সময় কেমন গরম পড়ে, আর এই সময় এত লম্বা জার্নি উঁটে করে বা হেঁটে গিয়ে 800 মাইল কীভাবে সম্ভব? কাজেই কারো কারোর ভিতরে চিন্তা আসলো যে আমার শরীরে কুলাবে কি না, আমি যেতে পারবো কি না, এই জাতীয় অনেকেই চিন্তা ভাবনা করা শুরু করেন। মোনাফিকরা তো আগে থেকেই পালানোর চিন্তায় আসেন, মুমিনদের মধ্যেও কেউ কেউ চিন্তা করলেন যে আমরা পারবো কি না এখানে দূর যেতে, কারো কারোর ভিতরেও একটুখানি দুর্বলতা সৃষ্টি হয়ে গেল। তো আল্লাহ তাআলা তাদেরকে উৎসাহিত করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডিক্লার করলেন, কেউ কেউ বিভিন্ন কারণে একটু পিছপা হওয়ার চিন্তা করলো, খেজুরের মৌসুম আবার তাদের ফসল কাটার মৌসুম, আরব দেশে মেইন ফসল ছিল খেজুর, মদিনায় বিশেষ করে। আর সামারে গ্রীষ্মের ভিতরে এই খেজুরের ফসল কাটতে হয়, যদি ঠিক মতো না কাটা হয় তাহলে সারা বছরের খাবারও গেল, ইনকামও গেল। তখন তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, তিনি তাদেরকে বললেন যে তোমরা যে কোনোভাবে আসো, সবাই রেডি হও, প্রস্তুতি নাও। এগুলো বলার কারণে অনেকেই রাজি হলেন আসার জন্যে, কিন্তু কেউ কেউ কারো কারো ভিতরে দুর্বলতা সৃষ্টি হয়ে গেল। সেটাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন উৎসাহিত করার জন্যে। আল্লাহ তাআলা বললেন সূরা তাওবার 38-41 নম্বর আয়াতে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ফিরু ফি সাবীলিল্লাহি ইসাকালতুম ইলাল আরদ। হে ইমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় যে আল্লাহর রাস্তায় তোমরা বের হও, অভিযানে যেতে হবে, ইসাকালতুম ইলাল আরদ, তোমরা কেন জমিনের মধ্যে একেবারে আটকে থাকো, উঠতে চাও না, তোমরা মনে হয় যেন জমিনে বসে থাকবে, পড়ে থাকবে, তো এরকম তোমরা করো না। আর আদিতুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখেরা, তোমরা কি দুনিয়ার জীবনকে আখেরাতের তুলনায় অনেক বেশি পছন্দ করেছ? দুনিয়ার জীবনের আরাম আয়েস আনন্দ এগুলো তোমাদের কাছে অগ্রাধিকার হয়ে গেল, আখেরাতের জিন্দগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহির সঙ্গে তোমরা যদি এই অভিযানে যাও তোমরা কত বড় নেকির অধিকারী হবে, তোমাদের শাহাদাত নসিব হবে, তা নাহলে গাজী হয়ে আসবে। তো এগুলো আখেরাতটা কি তোমাদের কাছে গৌণ হয়ে গেল, দুনিয়াটাই মুখ্য হয়ে গেল? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, দুনিয়ার জীবনের কয়েকদিনের ভোগ, একটু মজা আনন্দ, এগুলো তো কিছু না আখেরাতের তুলনায়, অতি সামান্য, অতি সামান্যই। আখেরাত কত বড় পুরস্কার এবং কত বড় নিয়ামত সেখানে আল্লাহ তোমাদের জন্য রেখেছেন, সেটা কি হারিয়ে ফেলবে তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে? ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা, হে মুমিনগণ, তোমরা যদি এই অভিযানে বের না হও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহির সাথে এই গজওয়াতে না যাও, তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, অনেক কঠিন শাস্তি, সাংঘাতিকভাবে আল্লাহর কাছ থেকে ফরমান আসলো। তার মানে এই যুদ্ধে যাওয়া সবার জন্য ফরজ, বিশাল ইমানি দায়িত্ব, এখান থেকে কেউ পিসপা হয়ে গেলে সে অনেক বড় ক্রাইম করবে আল্লাহ তাআলার কাছে, অনেক বড় গুনাহ হয়ে যাবে, শক্ত গুনাহ, তার আখেরাতে আজাব না হয় কোনো উপায় নেই, এটা কোনো সুন্নত নফল কিছু নয়, ফরজ। কারো পক্ষেই যার কোনো শরীয় অদর নেই তার পক্ষে পিসপা হওয়ার কোনো সুযোগ নেই, সব মোমেনকে বের হতে হবে, যেতে হবে। ওয়াস্তাবিদুল কওমান গায়রাকুম ওয়ালা তাদুরুহু শাইআ, আর তোমরা যদি এই অভিযানে বের হতে না চাও, দিনের ডাকে এই সাড়া না দাও, আল্লাহর হুকুম না মানো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে অন্য কোনো কওমকে দিনের জন্য নিয়ে আসবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা তার কাছ থেকে সরিয়ে দেবেন, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। তোমাদের এইরকম যারা অভিযান থেকে ফাঁকি দেবে এইরকম মুমিনের আল্লাহ কোনো দরকার নেই, আর আল্লাহ তাআলার কাছে চাইলে তোমাদের পরিবর্তে অন্যদেরকে ইমানের মধ্যে নিয়ে এসে তাদেরকে দিয়ে এই বড় কাজ করানো, এটা আল্লাহ তাআলার পক্ষে অসম্ভব কিছু না। ওয়ালা তাদুরুহু শাইআ, আর আল্লাহ তাআলা যখন তোমাদেরকে এভাবে পরিত্যাগ করবেন, অন্যদেরকে নিয়ে আসবেন তোমাদের জায়গায়, তাদেরকে দিয়ে কাজ করাবেন, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে, আমরা এতদিন আল্লাহর জন্য অনেক কিছু করলাম, এখন আমাদেরকে বাদ দিয়ে ফেললো, অন্যদেরকে নিয়ে আসছে, তাহলে আমরা কিছু একটা অ্যাকশন নেব, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা তাদুরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে তার ক্ষমতা রয়েছে, কর্তৃত্ব রয়েছে, তিনি সক্ষম আছেন। আসলে তো তিনি চাইলেই কাফেরদের মোকাবিলা আল্লাহর ফেরেশতা নামিয়ে দিয়ে সব শেষ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে তাদের আখেরাতের সুযোগ দেওয়ার জন্য দিনের কাজ তাদেরকে দিয়ে করান, ফেরেশতাদেরকে দিয়ে করান না। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইজ আখরাজাহু আল্লাযীনা কাফারু। আর তোমরা যদি আল্লাহ তাআলাকে আল্লাহ নবীকে সাহায্য না করো, ওনার সঙ্গে তোমরা না যাও, তাহলে মনে রেখো তোমাদের কাছে তিনিও ঠেকানা আমিও ঠেকানা। আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করেছিলেন কোন সময়? যখন কাফেরগণ তাকে মক্কা থেকে বহিষ্কার করে দিয়েছিল, অর্থাৎ ওনাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল হিজরতের আগে, আর তিনি আল্লাহর হুকুমে হিজরত করে মক্কা থেকে যখন বের হয়ে গিয়েছিলেন, তখন ওনাকে সাহায্য করার জন্য তোমরা কেউ ছিলে না। আল্লাহ তাআলা পেরেছেন কিভাবে? ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইথনাইন ইদ হুমা ফিল গার, যখন কাফেরগণ তাকে মক্কা থেকে বের হতে বাধ্য করল, তখন তিনি আর তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন দুইজনের একজন, আরেকজন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন যখন গারের মধ্যে ছিলেন, গারে সাউরে ছিলেন, এই গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছিলেন, আশেপাশে কাফেরদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, তারা খুঁজছে খুঁজছে, যে কোনো সময় তাদের চোখে পড়ার কথা ছিল, ধরা পড়ার কথা ছিল, কিন্তু সেই ভয়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ বিচলিত হননি, আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছেন। ওনার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন টের পেলেন যে গুহার মুখের কাছে একদম তাদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখাও যাচ্ছে তাদের পা, ওরা নিচের দিকে তাকালেই দেখতে পাবে যে গুহার মধ্যে কারা আছে, এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কী করেছিলেন? ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদেরকে এখনই দেখতে পাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, লা তাহজান, কোনো চিন্তা করবেন না, কোনো দুশ্চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে হেফাজত করবেন, তিনি যদি হেফাজত করার সিদ্ধান্ত নেন, এরা কেউ কিচ্ছু করতে পারবে না, নিশ্চিন্তে থাকেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, তারপরে আল্লাহ তাআলা তার প্রতি আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি আল্লাহ কি নাজিল করলেন? সুকুন, সাকিনা নাজিল করলেন, তারা কোনো চিন্তার মধ্যে পড়লেন না, কোনো দুশ্চিন্তা থাকলো না, নিশ্চিন্তে আছেন, কারণ আল্লাহ তাআলা হেফাজত করলে কেউ কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা হেফাজত করলেন। পরবর্তী পর্যায়ে অভিযানের পরে অভিযান হয়েছে, মক্কাবাসী কিভাবে পরাজিত হয়েছে, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এমন বাহিনী দিয়ে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন যাদেরকে তোমরা দেখোনি, ফেরেশতা নাযিল করে দিয়েছিলেন বদরের যুদ্ধে। ওয়া জাআলা কালিমাতাল লাযীনা কাফারু সুফলা, আর আল্লাহ তাআলা যারা কাফের তাদের কথাগুলোকে, তাদের সমস্ত দাবিকে আল্লাহ তাআলা নিচু করে দিয়েছেন, তাদের যে হুঙ্কার ছিল, তাদের যে অহংকার ছিল যে মদিনাওয়ালারা কিছুই করতে পারবে না, তাদের তুলনায় মক্কা আল্লাহরা অনেক শক্তিশালী, কাফেরগণ কিছুই করতে পারেনি, বরঞ্চ তারা, তাদের মুখটা ছোট হয়ে গিয়েছে, তারা পরাজিত হয়েছে, তাদের কুফরি কালিমা আর আওয়াজ তুলতে পারেনি, তারা লাত মানাত হবলর যে ইবাদত করেছিল এই সমস্ত কুফরি কালাম ব্যর্থ হয়েছে। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার ওয়াহি, তার কোরআন, তার দিন, এগুলোই পরবর্তী পর্যায়ে বিজয়ী হয়েছে, এগুলোই উঁচু হয়েছে, এগুলো সারা আরবে তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ তাআলা দিনকে গালিব করে দিয়েছেন, ফাতহে মক্কা ঘটে গিয়েছে। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা তিনি অপরাজিত, তাকে কেউ পরাজিত করতে সক্ষম নয়, এবং তিনি হাকিম, তিনি ভালো করে জানেন, তার সেই জ্ঞান রয়েছে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সাহায্য না করলে তিনি কিভাবে ওনাকে একলাই সাহায্য করে পার করে দিবেন, বিজয় দিয়ে দিবেন, এবং তিনি কিভাবে দুশ্মনকে পরাজিত করবেন, সেগুলো সব আল্লাহ তাআলার জানা আছে। তোমরা যদি ওনাকে সাহায্য না করো, উনি আটকে যাবেন না, উনি ঠেকে যাবেন না। তারপরে আল্লাহ তাআলা মুমিনদেরকে তিনি শুধুমাত্র থ্রেট দিয়ে ছেড়ে দিলেন না, তাদেরকে উৎসাহিত করছেন, তোমাদের তো জান্নাতে দরকার আছে, তোমরা তো আখরাতের জন্য এই দিনের মধ্যে এসেছ, আখরাতের কামিয়াবি কেন মিস করবে? ফেরু খিফা ফাউ আছে কলা, তোমরা বের হয়ে যাও আল্লাহর রাস্তায়, চাই যার যতটুকু শক্তি আছে, কারো অনেক লট বহর নিয়ে বের হতে পারবে, কারো এমন কিছু নাই খুব হালকা কিছু নিয়ে যেতে হবে, যার হালকা আছে হালকাটা নিয়ে বের হও, যার ভারী আছে ভারীটা নিয়ে বের হও, অস্ত্র শস্ত্র টাকা পয়সা খাবার দাবার ইত্যাদি সব কিছু যে যত নিতে পারো, যার নাই অল্প আছে অল্প একটু নিয়ে বের হয়ে যাও, তাওয়াক্কাল আলা আল্লাহ। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, আর তোমাদের মাল দৌলত যা আছে এবং তোমাদের জান এগুলো নিয়ে তোমরা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করো, সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এই কাজে অংশগ্রহণ করা তোমাদের জন্য কত খায়ের কত কল্যাণের হবে যদি তোমরা তা বুঝতে, পিছপা হয়ে থাকলে কত বড় লস হবে, আর এগিয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে কি রহমত, তার সন্তুষ্টি রেদওয়ান জান্নাত, আখেরাতে পার হয়ে যাওয়ার কি সুসংবাদ তোমাদের জন্য থাকবে। তো এই জন্য যারা যারা একটু পিছপা হওয়ার ফন্দি আঁটছিলেন মোমেনরা, ওনারা মুনাফিক নন মোমেন, কিন্তু একটু দুর্বলতা এসে গিয়েছে, ওজর দেওয়ার চিন্তা করছে না যে পারা যায় কিনা, এত দূরের এত বড় শক্তির মোকাবিলা, খেজুরগুলো সব নষ্ট হয়ে যাবে সারা বছর আর সমস্ত সম্বল শেষ হয়ে যাবে, তো এরকম চিন্তা যারা তারা করেছিলেন কিছু কিছু মোমেনরা, অনেকেই অবশ্য যারা এই সমস্ত কিছু পরোয়া করেননি, কিন্তু যারা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা এখানে কিছুটা তিরস্কার করলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, তাদেরকে আল্লাহ তাআলা থ্রেট করলেন, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, খায়রুল লাকুম কত কল্যাণ তোমাদের হবে তা কি জানো, কাজেই তোমরা বেরিয়ে যাও। তো এই কথা শোনার পরে আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে যাদের একটু দুর্বলতা এসেছিল ওনারা সবাই গা ঝাড়া দিয়ে উঠলেন, ওনাদের মন স্থির হয়ে গেল, ওনারা এখন দুর্বলতা আলহামদুলিল্লাহ মন থেকে ঝেড়ে ফেলে দিলেন এবং সবাই রেডি হয়ে যাচ্ছেন, যখন অভিযানের যেদিন বের হতে হবে সবাই প্রস্তুতি নিচ্ছেন বের হওয়ার জন্যে। এমনকি আশেপাশের কবিলার থেকে অনেকে ইতিমধ্যে মদিনায় পৌঁছে গেলেন, তিনি তাদেরকে খবর দিয়েছিলেন, গেফার কবিলা, জুহাইনা, আসলাম, আসজা, বনু কাব, ইবনে খুজাআ, এরকম অনেক জায়গা থেকে এসে এসে মানে অনেক লোক মদিনায় পৌঁছে গেলেন এই অভিযানে অংশগ্রহণ করার জন্যে। এখন লোক তো আস্তে আস্তে আসছে, কিন্তু এই অভিযানে 800 মাইল যেতে কতদিন লাগবে, আসতে কতদিন লাগবে, যুদ্ধ হলে কতদিন থাকতে হবে, কী পরিমাণ রসদপত্রের দরকার, মদিনার রাষ্ট্রে কি তখন এত টাকা আছে কোষাগারে, তা তো নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযানের জন্য টাকা পয়সা রসদপত্র খাবার দাবার খেজুর যা আছে সব আহ্বান করলেন যে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দান করো, তোমরা সব যার কাছে যা আছে ব্যাপক হারে এই অভিযানের জন্য ফি সাবিলিল্লাহ দান করতে থাকো করতে থাকো। তো সবাই আসলেন, প্রথমে যিনি আসলেন তিনি হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি চিন্তা করলেন যে সব সময় সব কাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশি করে দেন, আগে আগে দেন, এবার ওনার আগে আমি নিয়ে যাব, আর আমি এমন দেওয়া দেব ইনশাআল্লাহ, আশা করছি এবার ওনাকে বিট করতে পারবো, ওনার চেয়ে বেশি আমি দিতে পারবো এবার ইনশাআল্লাহ। তো তিনি নিয়ে আসলেন, ওনার ওই সময় মোটামুটি কিছু ব্যবসা বাণিজ্য উনি মদিনা শুরু করে দিয়েছিলেন, কিছু ওনার কাছে টাকা পয়সা ছিল খারাপ না, মোটামুটি একটা অ্যামাউন্ট উল্লেখযোগ্য পরিমাণ বলা যায়। তো তিনি বললেন যে এই এই পুরো অ্যামাউন্ট যা আছে আমার সেভিংয়ের পুরো অর্ধেক আমি নিয়ে যাব। তো আমি খুব খুশি এবং কনফিডেন্সের সাথে আলহামদুলিল্লাহ বলে এই আমার অর্ধেক সম্পদ নিয়ে ওনার কাছে পৌঁছে গেলাম। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন এত নিয়ে আসছো মাশাআল্লাহ, মা আবকাই তালে আহলিকা, আপনার পরিবারের জন্য কি রাখছেন, কুল তো মিসলাহু, চিন্তা করবেন না ইয়া রাসূলুল্লাহ, যা নিয়ে আসি সম পরিমাণ পরিবারের জন্য আসে দিলেন। দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ওনার কাছে যা আছে সবটাই নিয়ে আসলেন, পরিবার কোনো রকমে একটু খাইতে পারবে কয়দিন এটা রেখে আর যা আছে উদ্বৃত্ত সব তিনি নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করলেন ইয়া আবা বকর মা আবকাইতালি আহলিকা, পরিবারের জন্য কতটুকু কি রেখে এসেছেন, তিনি বললেন আবকাইতুলাহুমুল্লাহ রাসূলা, আল্লাহ এবং তার রাসূল তো আসেনি, তাদেরকে রেখে আসে আর যা চলা লাগে, এই সামান্য তো এক সব দেখা হবে কালকে থেকে না খাই মরবে এরকম তো না, কিছু তো রেখে আসেনি। তো এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মন্তব্য করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার সামনে আসেন, আল্লাহে লা উসাবিকুকা ইলা শাইইন আবাদান, আল্লাহর কসম আর কোনো দিন আপনার সঙ্গে প্রতিযোগিতা করব না, বুঝে ফেলেছি পারবো না কোনোদিন বিয়ে করতে। তবে এই প্রতিযোগিতা এমন নয় নাম ফুটানোর প্রতিযোগিতা নাকি, না, কারণ আখেরাতে পাওয়ার প্রতিযোগিতা সবসময় আবু বকর দিলাম সব কিছু তো আগে আগে, তো আখেরাতের ব্যাপারে কিন্তু আল্লাহ তালা প্রতিযোগিতা করতে বলেছেন, সেটা নিষেধ নাই। সুরা আবাসার মধ্যে আল্লাহ তালা যখন জান্নাতের অনেক সুন্দর সুন্দর নিয়ামত আলোচনা করেছেন, জান্নাতের এত সুন্দর খবর বলে সুরা আল-আইলুল মুতাফফিফিন, সেখানে তারপর আল্লাহ তখন কি বললেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের এত নিয়ামত বলে আল্লাহ তালা বলেন এই নিয়ামত পাওয়ার জন্য দুনিয়াতে যারা প্রতিযোগিতা করতে চায় জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করুক, ওই নিয়ত যদি থাকে যে উনি কত দিয়েছেন, উনি দিয়েছেন 1000 পাউন্ড, আমি দেব 2000 পাউন্ড, যে আমি ওনার থেকে বেশি আল্লাহর কাছে চাই, কিন্তু সবাই দুনিয়ার মধ্যে নাম ফুটানোর জন্য দেব, উনি বেশি ওনার থেকে বেশি দিয়ে একটু নাম কুড়াবো, তাহলে জায়েজ নেই, এটা আল্লাহ কবুল করবেন না। তা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর অবশ্য দুনিয়ার প্রতিযোগিতা ছিল না, আখিরাতের প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতা হালাল। যাই হোক, তো উনি এই কথা বলার অর্থ হলো যে যতই চেষ্টা করি পারবো না আপনার সঙ্গে আখিরাতের প্রতিযোগিতায়, এটাই বোঝাতে চাইছেন যে আপনার সঙ্গে এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমার লাভ হবে না, বোঝা যাচ্ছে কোনো দিন আপনাকে ছাড়া মানে আপনার আগে যেতে পারবো না। তো এখন এখানে কেউ কেউ বলবেন যে উনি যে বললেন আল্লাহ এবং তার রাসুলকে রেখে এসেছি, সেটা শেরেক হয়ে গেল না, আল্লাহ থাকার কথা তো ঠিক আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল, তিনি কি রাসুলের উপরে তাওয়াক্কুল করেছেন, না। এই রাসুলের অর্থ হচ্ছে যে আল্লাহ এবং তার রাসুলের প্রতি যে ঈমান আস্থা তাওয়াক্কুল, এটা আমার পরিবারে আছে, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ঈমান, আল্লাহ এবং তার নবী তাদের যে দিন আমাদের কাছে আছে এই দিন তাদের হেফাজত করবে, আমার পরিবার যদি টুকটাক কিছু জোগাড় করে তারা চলতে পারবে, তাদের জন্য কোনো অসুবিধা নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে দেন, এটার দিকেও ইঙ্গিত থাকতে পারে যে আল্লাহ তাদেরকে সবর দিক, তাদেরকে আল্লাহ হেফাজত করুক। তো আল্লাহ এবং রাসূলের এখানে শেরেক হয়নি। তো আর অন্য আমরা যখন দুজনকে একই লেভেলে মনে করবো তখন শেরেক হবে, কে যদি পারে যে আল্লাহ এবং রাসূলের উপর ভরসা, তাহলে কি হয়ে গেল, শেরেক হয়ে গেল, কারণ দুজনকে ইকুয়াল মনে করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান এই লেভেলের হওয়ার কথা না, তিনি তাওহীদ ভালো করেই বুঝেন, শেরেক কোনটা হবে সেটাকে ঠিক করেই তিনি এই কথা বলেছেন, যাতে করে কোনো কনফিউশন না থাকে আমাদের, এই জন্য এটা ক্লিয়ার করা হলো। এই যে গেল আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর দানের খবর, এবার আরেক দানের খবর আসছে, সেটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি অনেক বড় বিজনেসম্যান ছিলেন, ওনার দানের খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দান করতে বললেন, ওকে, যে বেশি বেশি করে দান করার জন্য, খুব তিনি একবার দুইবার নয় কয়েকবার সাহাবিদেরকে বিভিন্ন নামাজের পরে বিভিন্ন সুযোগে বেশি করে দান করতে বললেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন 1000 দিনার নিয়ে, ওনার কাপড়ে করে কাপড়ে থলিয়ায় করে 1000 দিনার আনলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সবার থেকে কালেকশন করতেছেন, ওনার সব যেটা আছে ওনার গায়ে কাপড় আছে এটাকে আমনে করে ধরছেন, আর সাহাবিরা ওনার কাপড়ে দিলে আরও উৎসাহিত হবে, এই জন্য ওনার কাপড়ের মধ্যে ঢালছেন, সবাই যে আনছেন যা দিচ্ছেন, 1 দিনার 2 দিনার 5 দিনার 1.5 দিনার যা আছে এভাবে দিচ্ছেন। তো ওমর ইয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন আলফু দিনার, 1000 দিনার নিয়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো চকচকে টাকা দেখে এই 1000 দিনার স্বর্ণ মুদ্রা একসঙ্গে যখন দিলেন, 1000 স্বর্ণ মুদ্রা ওনার ঢেলে দিলেন, উনি এগুলাকে হাতিয়ে হাতাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু নিজে হাত দিয়ে এগুলাকে দেখছেন, মাশাআল্লাহ 1000 দিনার, এত খুশি হয়ে গেলেন, এগুলাকে তিনি উল্টে পাল্টে দেখছেন আর বলছেন, মা দররা ইবনু আফফান মা আমেলা বাদাল ইয়ম, যে আফফানের ছেলে ওসমান তার কোনো অসুবিধা নাই, এরপরে তার আমল কি রকম হলো সে চিন্তা করার দরকার নাই, তার আর তার কাম হয়ে গেছে আল্লাহর কাছে, ইউরাদ্দিদুহা মিরারান, একবার নয় কতবার তিনি রিপিট করলেন, ওসমানের আর কোনো চিন্তা নাই আগামীতে তার আমল কি হবে, বাড়বে না কমবে কোনো চিন্তা নাই, তার কাজ আল্লাহর কাছে নিশ্চিত হয়ে গেছে। এটা তিনি এত খুশি হলেন, এত দোয়া করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য। আরেকটি রেওয়ায়েতে ওসমান রাদিয়াল্লাহু আনহু দানের খবর এসেছে, আরও দান করলেন তিনি কি, খাতাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাস আলা জাইশিল উসরা, আরেকবার যখন তিনি খুতবা দিলেন, মানে জুমার খুতবা না, তিনি কয়েক নামাজের পরেই কিছু বলতেছেন, ওই কথা বলাটাই খুতবা বলা হচ্ছে আর কি। আর কোনো সময় জুমাতেও খুতবা দিয়েছেন, সবগুলো ইনক্লুডেড হতে পারে। তো তিনি অনেক উৎসাহিত করলেন, তোমরা দান করো বেশি করে, যে যা পারো আরও দাও, বেশি করে দাও। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দেব, যে উটগুলোকে একদম সাজিয়ে গুছিয়ে সিট টিট সহকারে উটের জন্য যা কিছু লাগাম টাকাম লাগে এভরিথিং সহকারে 100 উট দেব, যাতে করে এই আপনার সৈন্যবাহিনীর লোকেরা যাদের উট নাই তারা এগুলোকে ব্যবহার করে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেলেন। এরপরে তিনি আরও যাচ্ছেন লোকদের কাছে, আরও বলছেন, আরও দাও, কে দিবা, কী দিতে পারবা, দাও বেশি করে। তিনি দ্বিতীয়বার বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100 উট দেবো এইভাবে সাজিয়ে। রাসূলুল্লাহ সাল্লাম খুশি হয়ে গেলেন। এরপরে তিনি আরও লাগবে, কেন কত লোক যাবে, কয়েক হাজার লোকের বাহিনী তিনি নিচ্ছেন, উঁট তো কয়েক হাজারের দরকার। তিনি আবার বললেন, আবার বলার পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু আবার দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আরও 100 দেবো আমি সাজিয়ে গুজিয়ে একদম যুদ্ধে যাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হয়ে গেলেন, তিনি মিম্বর থেকে খুশি হয়ে নামলেন আর বললেন, মা আলা ওসমান মা আমিলা বাদা হাদা মাররাতাইনি ওয়াসালাতান, ওসমানের কোনো দুশ্চিন্তার কারণ নাই, তার আমল এরপরে কি হবে আর ভবিষ্যতে আমল করতে পারবে না পারবে, তার কাজ আল্লাহর কাছে হয়ে গেছে, সে আল্লাহর কাছে তার নাজাত এবং পুরস্কার নিশ্চিত হয়ে গেছে, তার জন্য কনফার্ম হয়ে গেছে, তিনি একাধিকবার বলতে থাকলেন। এরপরে আসলো আরেক ধনী সাহাবি আছেন ব্যবসায়ী, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবি তিনি মোটামুটি ভালো ধনী সাহাবি ছিলেন, ওনার খেজুরের ফার্ম ছিল, মদিনাতে গেলে ওনার খেজুরের ফার্ম পাওয়া যায়, এটা নাম করা, আমার দেখার সুযোগ হয়েছে একাধিকবার আলহামদুলিল্লাহ। ওনার সেই মাজা কি বলে যে ফার্ম, যেটা ওনার যে খেজুরের বাগান, সেখানে লেখা আছে মাজরা আতু আউ মাজারি আউ আব্দুর রহমান ইবনে আউফ, এখন সাইনবোর্ড দেওয়া আছে সেখানে। যদিও এটা ওনার পরবর্তী বাদে গোষ্ঠীরা একাধিকবার হাত বদল হয়েছে, অনেকেই বিক্রি টিক্রি করে ফেলেছেন, অনেকে কিনেছেন, এখন তারা মালিক আছে, তারা ওনার গোষ্ঠীর কেউ না, তারা কিনে নিয়েছেন অনেক আগে থেকেই এই কেনার সিলসিলায়, তারা এখন বর্তমানে যারা মালিক হয়েছেন, কিন্তু তারা সাইনবোর্ডটা ওখানে লাগিয়ে রেখেছেন যে এটা হচ্ছে আব্দুর রহমান বিন আউফের বাগান, এবং অনেকেই সেই বাগান থেকে খেজুর কিনে, তো তারা সুবিধা মতো ওখানে আজোয়া হয় বেশ, তো আজোয়ার দাম কয়েকগুণ বেশি তারা হাঁকিয়ে নিয়ে নেয় আর কি এই সুযোগে। যাই হোক, কথা প্রসঙ্গে আসলো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কন্টিনিউ করছেন, বললেন কি, তাসাদ্দাকু ফা ইন্নী উরিদু আন আবআসা বাসান, হে লোকেরা আরও দান খরাত করো, দান খরাত করো সবাই, আমি এক বিশাল বাহিনী নিয়ে যেতে চাই এই যুদ্ধ অভিযানে, অনেক বড় বাহিনী যেতে হবে, বেশি করে দাও, বেশি করে দাও। তা আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 4000 স্বর্ণ মুদ্রা দেবো, 2000 আপনাকে লোন দেবো, যুদ্ধে বিজয় পরে আপনি আমাকে দিবেন, আর 2000 আমি আল্লাহর রাস্তায় দান করে ফেলবো ইনশাআল্লাহ। না, তিনি বলে যে এনদি আর বা তো আলাপ, সরি, আমার কাছে 4000 দিনার আছে, তা আমি 2000 দিনার দেবো আল্লাহকে কর্জ দিলাম, মানে আসলে কর্জ না, কারদান হাসানা, আল্লাহর রাস্তায় দান করলাম, আর 2000 আমার পরিবার জন্য রেখে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বারাকাল্লাহু লাকা ফিমা আতাইতা ও বারাকাল্লাকা ফিমা আমসাকতা, আপনি যেটা দিয়েছেন এটার মধ্যেও আল্লাহ বরকত দান করুন, যেটা পরিবার জন্য রেখেছেন ওটার মধ্যেও আল্লাহ বরকত দান করুক, ওই বরকতে উনি অনেক বড় পরবর্তী পর্যায়ে আরও অনেক সফল ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে তিনি 40000 রৌপ্য মুদ্রা নিয়ে এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, আবার কোনো কোনো রেওয়ায়েতে আসছে তিনি 8000 দিরহাম নিয়ে এসেছিলেন। আর এরপরে সাহাবায়ে কেরাম অন্যরাও অনেক অনেক দান করলেন, যার যা আছে সাধ্য অনুযায়ী, যাদের কম আছে তার কম থেকেও কম একটু নিয়ে এসেছেন। কমওয়ালা একজন হচ্ছেন আবু আকিল রাদিয়াল্লাহু আনহু, একান্ত গরিব সাহাবি, দান করার মতো কিচ্ছু নাই, একটু খাবারের সামনে খেজুর ঘরে আছে, ওখান থেকে তিনি অল্প খেজুর আছে, অল্প খেজুর থেকেও একটা অংশ নিয়ে আসেন, নেসফ সা, নিনেসপোসা মানে প্রায় 1.5-2 কেজির মতো হয়। এই কেজিটাও নিয়ে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ খাবার তো আরবদের এই পথের মধ্যে যাওয়া আসায় থাকার মধ্যে মেইন খেজুর তো খাবার তো হবে খেজুর, খেজুরের বিশাল কয়েক টন খেজুর দরকার। তো তিনি খেজুরের পাত্র আছে ওখানে, এই বেচারা মাত্র 1.5-2 কেজি খেজুর আনছে। আবার আরেক সাহাবি আছে আবু খাইসাম আল আনসারি রাদিয়াল্লাহু আনহু, উনি নিয়ে আসেন মাত্র 1.5-3 কেজির মতো, এইরকম খেজুর নিয়ে আসছেন। তো এই অল্প খেজুর 1 কেজি মানে 1 সা খেজুর, আধা সা খেজুর, এইটা কি একটা তেমন একটা উল্লেখযোগ্য কিছু না, কিন্তু বেকারদের কাছে তো এর চেয়ে বেশি কিছু নাই। আপনি মসজিদের জন্য এখন টাকা খুঁজতেছেন, এখন কেউ দিল মাত্র 1 পাউন্ড, কেউ দিল 50p, এটা আর কি হবে, কিন্তু তারপরে তো আল্লাহ রাস্তা দিয়েছে। হ্যাঁ, যদি গরিব হয় বেচারা এতটুকু দিতে পারে, এটাও আল্লাহর কাছে বিরাট নিয়ামত। তো এখন মুনাফিক লোকেরা বলে দেখো ওই এই ফকির একটা নিয়ে আসছে এই এতটুকু, এই ফকিরের এতটুকু আল্লাহ কোনো দরকার আছে নাকি? তো মুনাফিকরা বলল এইরকম যখন বলা বলি শুরু করে দিল, তো আল্লাহ তাআলা তখন ওহী নাযিল করলেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়ীনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা বেশি করে দিয়েছেন তাদের ব্যাপারে তারা এক অপপ্রচার করা শুরু করলো তো কানে কানে মুনাফিকরা, আর যারা একদম কম নিয়ে এসেছেন তাদের ব্যাপারে আরেক অপপ্রচার। যারা কম নিয়ে এসেছে বলে যে এরা কি, এই ফকির কি নিয়ে আসছে, এটা আল্লাহ দরকার আছে নাকি, এটাতে কি হবে, কি দরকার ছিল এই সামান্য জিনিস আনার। আর তারা বেশি করে দেয় দেখো নাম ফুটাইতে চায়, খুব নাম ফুটাইতে চায়, হাজার হাজার দিচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন এই মুনাফিকগণ মদিনায় কিন্তু বেশ মুনাফিক ছিল আপনারা জানেন, তাদের কাজই হচ্ছে এই মুনাফিকই করা, খালি ওয়াসওয়াসা সৃষ্টি করা, কোথায় মুসলমানদের মধ্যে কনফিউশন সৃষ্টি করা যায়, একে অপরের বিরুদ্ধে দুর্নাম গাওয়া যায়, এগুলো তালে তারা ছিল। এরা মুসলিম, এরা ইসলামের দুশ্মন। আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করে কোরআনে আয়াত নাযিল করছেন সূরা তাওবার 79 নম্বর আয়াতে, যারা ভলান্টিয়ারলি যারা অনেক বেশি দান করেন, বড় বড় অ্যামাউন্ট নিয়ে এসেছেন, এদেরকে যারা ক্রিটিসাইজ করে, ভৎসনা করে, তাদের সমালোচনা করে, বিদ্রুপ করে বলে তাদেরকে যে খুব নাম ফুটাতে চায়, আর যারা একেবারে দেওয়ার মতো কিছু নয়, সেখান থেকে বহুত কষ্ট করে সামান্য কিছু নিয়ে এসেছে, তাদেরকে তারা উপহাস করে, বিদ্রুপ করে যে কি নিয়ে আসছে দেখো। তো আল্লাহ তাআলা তাদেরকে বিদ্রুপ করছেন, আল্লাহ তাআলা তাদের উপহাস করছেন এবং তাদেরকে শুনিয়ে দিচ্ছেন তাদের জন্য রয়েছে কঠিন আযাব, অনেক বড় শাস্তি এই মুনাফিকদের জন্য। এখন কিছু সাহাবি আছেন ওনাদেরকে বলা হতো বাক্কাইন, অর্থাৎ ওনারা যুদ্ধ জেহাদে যাওয়ার জন্য ওনাদের কাছে কোনো উট নেই, 800 মাইল যাওয়ার জন্য তো উঁটের দরকার। তো এই বেচারা এখন উঁট না হলে তো যেতে পারবেন না, তখন তারা কাঁদতে থাকলেন, এমন কান্দা কাঁদলেন আল্লাহ তাআলার কাছে এই 7 জন 8 জন সাহাবি, এরা 7 জন, এরা হচ্ছেন সালিম ইবনে উমাইর, উলবা ইবনু জাইদ, আবু লাইলা, আবু আব্দুর রহমান ইবনু কাব, আমর ইবনুল হুমাম, আবদুল্লাহ ইবনুল মুগাফফাল, হারামি ইবনে আবদুল্লাহ, আল ইরবাদ ইবনে সারিয়া। এই 7 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহির কাছে আসলেন, অনেক আর্য করে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো উঁট নাই আমাদের, তা আপনার কাছে যে উঁট যেগুলো এসেছে ওসমান রাদিয়াল আনহু দিয়েছেন, আরও এরকম যা জোগাড় হয়েছে এখান থেকে আমাদেরকে একটা করে দিলে তো আমরা আপনার সঙ্গে ইনশাআল্লাহ শরিক হয়ে যাব। তখন ইতিমধ্যেই এগুলো দেওয়ার বন্টন কমপ্লিট হয়ে গেছে, ওনাদের ভাগ্য আর জুটলো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন লা আজিদু মা আহমিলুকুম আলাই, আনফরচুনেটলি তোমাদেরকে দেওয়ার মতো আমি কিছু খুঁজে পাচ্ছি না, আমার কাছে আর উঠ নাই। তো তারা এই কথাটা শুনে তাদের মনটা খুব ছোট হয়ে গেল, ওনারা খুব দুঃখ পেলেন, আহারে আমাদের নিজেরও উঠ নাই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহির কাছে যেগুলো ছিল বন্টনের জন্য সেগুলো শেষ হয়ে গেলো, আমরা পেলাম না। তারা এত দুঃখ কষ্ট নিয়ে ফিরে গেলেন বাড়ির দিকে, আর তাদের চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি চড়ছিল, তারা আল্লাহ তাআলা ছুটছিল আল্লাহ তাআলার কাছে, তারা কাঁদছিলেন আমাদের মধ্যে যে আল্লাহ আমাদের কপালটা এত খারাপ হয়ে গেল যে আমরা এত বড় অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির সঙ্গে সাহচর্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তো তাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করলেন সূরা তওবার 91 থেকে 92 নম্বর আয়াতে, ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم. جرى دربال شخص كتب هبي أبن جرى قشوسته أتبا যারা আল্লাহর রাস্তায় খরচ করার মতো কিছুই তাদের নেই, তাদেরকে আল্লাহ তাআলা কোনোভাবে দায়ী করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা অপরাধী হিসাবে সাব্যস্ত করবেন না, তাদেরকে এই জন্য আল্লাহ তাআলা শাস্তি দেবেন না। যদি তারা আল্লাহ এবং তাআলার রাসূলের জন্য সিনসিয়ার হয়, তারা যদি একান্ত আন্তরিকভাবে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে কোরবানি করতে চায় কিন্তু তাদের সাধ্যে কুলোচ্ছে না, এদেরকে আল্লাহ তাআলা মোটেই দায়ী করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না, তাদেরকে আল্লাহর কাছে এই জন্য জবাবদিহি করতে হবে না। মা আলাল মুহসিনিনা মিন সাবিল, তারা যে সত্যিকার মুহসিন হয়, নেককার হয় এবং তাদের ওজর রয়েছে, তাদের সক্ষমতা নেই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে কোনোভাবেই তিরস্কার করবেন না, দায়ী করবেন না। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তো সত্যি ক্ষমাশীল এবং তিনি অনেক দয়াময়। ولا على الذين اذا ما اتوك لتحملهم قلت لا اجد ما احملكم عليه تولوا واعينهم تفيض من الدمع حزنا الا يجدوا ما ينفقون. ওদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তারা কোনোদিন দায়ী হবে না, আল্লাহ তাআলা তাদেরকে জবাবদিহি করাবেন না। যারা আপনার কাছে এসে দরখাস্ত দিয়েছিল যে যদি আপনার কাছে কোনো উট জাতীয় কিছু থাকে তাদেরকে দিতে, তারা সওয়ার হয়ে আপনার সঙ্গে যোগদান করবে এই যুদ্ধে অভিযানে, আর আপনি না দিতে পারে বলেছিলেন যে না আমি তো কিছু নেই আমার কাছে তোমাদেরকে দেওয়ার মতো, তখন আপনার কথাটা শুনে তারা হতাশ হয়ে ফেরত চলে গিয়েছিল। যখন যাচ্ছিল তারা, তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছিল, তারা কত আন্তরিক আল্লাহর জন্য নিজেদের জানমাল নিয়ে এগিয়ে যেতে, তারা যেতে পারবে না এই দুঃখে কষ্টে, তাদের চোখ দিয়ে যত্ন করে পানি পড়ছিল দুঃখে কষ্টে। আল্লাহ এই যে দু মা ইনফেকুন আহা, তাদের সামর্থ্য নেই আল্লাহ রাস্তায় যাওয়ার মতো একটা উট কিনে জোগাড় করে তারা যে যাবে, এই তৌফিক না পেয়ে তারা অত্যন্ত কষ্ট পাচ্ছিল। তো তাদেরকে আল্লাহ তাআলা তাদের হয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন যেন তারা নিজেদেরকে অপরাধী মনে না করে, গিলটি মনে না করে। তারপরে এখান থেকে তো এনাদের এই সাতজনকে পরবর্তী পর্যায়ে টাইটেল দেওয়া হয়েছে বাক্কা উন, যারা কান্না করেছিলেন, যারা কেঁদেছিলেন দুঃখে কষ্টে যে আল্লাহর রাস্তায় যেতে পারছেন না। এই দুইজনের মধ্যে একজন হলেন, এই সাতজনের একজনের মধ্যে হচ্ছেন ইবনু ইয়ামিন ইবনু উমাইর আন-নাদরি, আরেকজন হচ্ছেন আবদুল্লাহ ইবনু মুগাফফাল। এই দুজনকে যখন একজন হচ্ছেন ইবনে ইয়ামিন ইবনে উমাইর আন-নাদরি, আরেকজন হচ্ছে আবু লাইলা আব্দুর রহমান ইবনে কাব, আর আবদুল্লাহ ইবনে মুগাফফাল। এই শেষের দুইজন আবু লাইলা আব্দুর রহমান ইবনে কাব এবং আবদুল্লাহ ইবনে মুগাফফাল, এই দুজনকে কানতে দেখে ইবনে ইয়ামিন ইবনে উমাইর আন-নাদরি আরেক সাহাবি বললেন, এই দুজনকে লক্ষ্য করে, ওনারা হয়তো একদিকে যাচ্ছিলেন সাতজন থেকে আলাদা হয়ে, ওনারা এখন এক এলাকায় হয়তো বা থাকেন, সেদিকে যাচ্ছেন কানতে কানতে যাচ্ছেন। তো সাহাবি ইবনে ইয়ামিন বললেন, কি ব্যাপার আপনারা কানছেন কেন, মা ইউব কি কুমা, কোনো অসুবিধা হয়ে গেছে? কলা জি না রাসুল্লাহ সাল্লাহমিলান, আমরা এসেছিলাম আল্লাহ নবী যেন আমাদেরকে একাত্তা উঁচ জোগাড় করে দেন, তাহলে আমরা একটু ওনার সঙ্গে জয়েন করতাম, আমরা তো আমাদের নিজেদের কোনো উট নেই। ফালাম ইয়াজিদ মা ইয়াহমিলুনা আলাইহি, কিন্তু তিনি আমাদেরকে দিতে পারলেন না। ওয়ালাইসা ইনদানা মা নাতাকাওয়া বিহি আলাল খুরুজ মাহু, কিন্তু আমাদের ওনার সঙ্গে যাওয়ার মতো কিছু জোগাড় করতে পারছি না যেটা নিয়ে আমরা ওনার সঙ্গে বের হয়ে যাব। তখন তিনি বললেন, আতাহুমা না দেহান লাহু ও জাওয়াদাহুমা শাইআন মিন তামর, তারা বললেন যে ঠিক আছে আমি একটা উট তোমাদেরকে দিয়ে দিব, দুইজনে শেয়ার করে করে যাবা। আর ওনাদেরকে তিনি মোটামুটি ভালো পরিমাণ খেজুরও দিয়ে দিলেন যে দাও এই দুই জনে মিলে তোমরা খেজুর নিয়ে উঠ নিয়ে থালা পেতে আকল করে চলে যাও। আলহামদুলিল্লাহ ওনারা দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যেতে সক্ষম হলেন। তাহলে দুইজন গুলো সাতজনের, তিন নম্বর একজন হচ্ছেন উলবা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু আনহু। ওনার আরেকটি খবর আছে, উনি এখন কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে তাহাজ্জুদ পড়ছেন আর আল্লাহর কাছে এমন কান্নাকাটি করছেন, নামাজ পড়ছেন তাহাজ্জুদ পড়ছেন অনেক রাকাত আর কাঁদছেন কাঁদছেন আল্লাহ তাআলার কাছে। শেষ পর্যন্ত বললেন আল্লাহর কাছে কান্দে না, দোয়া করলেন। কি দোয়া করলেন? এক সাংঘাতিক দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাকা কাদ আমারতা বিল জিহাদ, আল্লাহ তাআলা আপনি জিহাদে যাওয়ার জন্য আমাদেরকে হুকুম করেছেন, ও রাগাবতা ফিহি এবং এই যাওয়ার মধ্যে কত খায়ের কল্যাণ আছে, আপনি আমাদেরকে অনেক উৎসাহিত করলেন। ثم لم تجعل عندي ما اتقوى به مع رسول الله صلى الله عليه وسلم, অর্থাৎ আপনি আমাকে এমন হালত রেখেছেন অর্থনৈতিকভাবে আপনার কাছ থেকে আমি বরাদ্দ পাইনি যা নিয়ে আমি বের হয়ে যেতে পারি, ولم تجعل في يد رسول الله صلى الله عليه وسلم يحملني عليه, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার কাছ থেকে এমন কিছু একটা উটটুট আসলো না আমার ভাগ্যে যেটা জুটবে যে আমি সেটা নিয়ে আমি যাব, তাও আমার ভাগ্যে হলো না। তখন আমি তো কিছুই করতে পারলাম না, না আমি বড় বড় সাহাবিদের মতো যারা ধনী তারা দান খরাত করে অনেক কিছু দিলেন সেটাও পারলাম না, নিজে ফিজিক্যালি গেলেন সেটাও পারলাম না, তা আমি আর কি করতে পারি আল্লাহ আপনার দিনের জন্য? এই 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 যে সুযোগ এসেছে আপনার দিনের জন্য কোরবানি করতে, আমি কোনো কিছুই কোরবানি করতে পারছি না, কোনো ত্যাগ তিতিক্ষার সুযোগ আমার আসছে না। তাহলে আল্লাহ আমি এক কাজ করি, আমি গরিব মানুষের একটা দরখাস্ত আপনার কাছে, সেটা কি? ওয়াইনি আতাসাদ্দাকু আলা কুল্লি মুসলিমিন বিকুল্লি মাযলামাতিন আসাবানি বিহা ফি মালিন আও জাসাদিন আও গায়রিদিন, একটা জিনিস আমি সাদকা করব যে আমাকে যে কোনো মুসলিম যদি ফিজিক্যালি কেউ কষ্ট দেয়, আমার অর্থনৈতিক ক্ষতি করে থাকে, আমার বিরুদ্ধে বদনাম করে গীবত করেছে, যে কোনো কষ্ট যে কেউ আমাকে দিয়েছে, সেগুলো তো আমি তাদের কাছে পাওনা আছি আখেরাতে, তারা আমাকে এগুলো পে করতে হবে, শোধ করতে হবে। কি দিয়ে শোধ করবে? তাদের আমল দিয়ে শোধ করবে। আল্লাহ আমি আমার এই পাওনাটাকে তাদের সব আমি সাদকা করে দিলাম, আমি আপনার কাছে কালকে আমাদের ময়দানে দাবি করব না আমার গীবত যে করছিল তার আমল দিয়ে আমাকে শোধ করুক, আমার অর্থনৈতিক ক্ষতি করেছে আমার তার নেকি দিয়ে আমাকে শোধ করুক, আমাকে ফিজিক্যালি হয়তো কেউ কোনো সময় যদি আঘাত করে থাকে চার থাপড় দিয়ে থাকে সেটাও আমি বিচার চাইব না আপনার কাছে মাফ করে দিলাম, এবং এগুলো সব এই মাফটা আমার জন্য সৎক হয়ে গেলো, আল্লাহ আপনি আমার এই সৎকাটা কবুল করেন, আপনার রাস্তা এটা দান করলাম আমি আপনাকে খুশি করার জন্য, আমার আর ত্যাগ তিতিক্ষার আর কিছু থাকলো না, এতটুকু শুধুমাত্র আছে আল্লাহ। তো তিনি এই দোয়া করে তো আসেন, সকালে ফজর নামাজে আসছেন সবাই, উনিও এসছেন। নামাজ পড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনাল মুতাসাদ্দিকু হাদিহি লাইলা, এই রাত যে গেল রাতে সদকা করনি আল্লাহ কই এদিকে আস, কে সদকা করেছিল আজকে রাত্রে? ফলাম ইয়াকুম আহাদুন, কেউ দাঁড়ায় না বলতে যে আমি সদকা করেছিলাম, কেউ বলছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনাল মুতাসাদ্দিকু ফালইয়াকুম, যে সদকা করেছিল গত রাত্রে তুমি উঠো দাঁড়াও। এখন উনি চিন্তা করলেন আল্লাহ নবী নির্দেশ দিচ্ছেন আমার সদকাই বোধ হয়, তিনি দাঁড়ালেন, তো দাঁড়িয়ে বললেন যে তুমি কি সদকা করেছিল বল। তো ওনার কাহিনী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় কোনো ত্যাগ তিতিক্ষা কিছুই করার আমার নসিবে জুটলো না। তো শাসমন্ত করলাম যে আল্লাহ সবাই এত ত্যাগ তিতিক্ষা এত কোরবানি করছে, আমি কি কোরবানি করবো মিসকিন, আমার তো টাকা পয়সা নেই, উঁট নেই, যুদ্ধে যেতে পারলাম না, তা আমার মান ইজ্জত আমাকে কেউ কষ্ট দিয়ে থাকলে আমার ক্ষতি করে থাকলে এগুলো যে পাওনা আছে আল্লাহ আপনার কাছে দিলাম, আপনি এগুলোকে কবুল করে আপনি আমার এই ত্যাগ তিতিক্ষাকে কবুল করেন, এই কোরবানিকে কবুল করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন আবশার, তুমি সুসংবাদ গ্রহণ করো, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ কুতিবাত ফি যাকাতিল মুতাকাব্বালা, তোমার এই দানটাকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাকাত সাদাকাতের লিস্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যেটা কবুল হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে, কবুল যাকাতের সাদাকাতের লিস্টে তোমার এই স্যাক্রিফাইস এই ত্যাগ এই কোরবানিকে আল্লাহ কবুল করে ফেলেছেন।